ভগবত উপাসনায় মনোনিবেশ করছেন তাদের কথাই তো বুঝানো আছে। আমাদের তো সেই রকম ধরনের চিন্তাটা দরকার, সংসারে খাওয়া থাকা পড়া যেটা আছে যতটুকু দরকার, যেটা না করলে নয় সেটা করব, কিন্তু এসেন্সিয়াল ডিউটি আমাদের হরিভজন ভগবত চিন্তা ভাবনা ধ্যান ধারণা, সেটি আমাদের মুখ্য কর্তব্য মুখ্য দায়িত্ব। এই সংসারে যখন আছি পেট বলে একটা জিনিস তো আছে, ক্ষুধা তো লাগে, ক্ষুধার্ত ব্যক্তি কোনো কিছু ভালো চিন্তা করতে পারে না, ক্ষুধায় কাতর ব্যক্তি অত্যন্ত নির্মম হয়, তখন তার আর নীতি আদর্শ জ্ঞান থাকে না, তাকে দগ্ধদর পূরণ করতে হয় যে কোনো উপায়ে। এই যে দগ্ধদর নিয়ে বসে আছি আমরা, পূরণ করতেই হবে কোনোভাবে, কিছু তো খাবার দিতেই হবে তাকে পেটকে, তাহলে পেটটা স্ট্রাইক করে বসবে। আবার সভ্য সমাজে বাস করি, একটু লজ্জা ঘৃণা ভয় আছে, কিছু তো সামান্য পোশাক আশাক তো দরকার, মাথা বুঝবো কোথায়, মিলেন পক্ষে একখানা কুড়ে ঘরও তো দরকার। এসব চিন্তা ভাবনা তো আমরা কম বেশি মোরালে সবাই বুঝি, কিন্তু যেটা খুব এসেন্সিয়াল সেটা নিয়ে কোনো মাথা কামাচ্ছি না। আত্মকল্যাণ চিন্তা ভগবত চিন্তা ধ্যান ধারণা যেটা আমার মুখ্য লক্ষ্য হওয়া উচিত, সেটাকে বাদ দিয়েই সব কিছু করতে যাচ্ছি করতে চাচ্ছি। বোকামি ফার্স্ট প্রেফারেন্স ওর পরেই যাওয়ার কথা ছিল, প্রায়োরিটি ওতেই দেওয়া উচিত ছিল নীতি আদর্শের মূল্যায়ন, সেটাকে বাদ দিয়েই সব কাজ করছি। নাস্তিক যারা তাদের ডিম্যান্ড হচ্ছে আমরা এই সংসারে আছি, আগে আমাদের যেসব সাংসারিক অসুবিধাগুলো আছে এইগুলো আগে মিটুক, তারপরে যদি ভগবান টগবান বলে কিছু আছেন থাকেন তখন পরে দেখা যাবে। রূঢ় বাস্তব কথা এটা, একটুও মিথ্যা নয় কথাটা। এই হলো তাদের চিন্তা ভাবনা। কিন্তু সমুদ্রের ঢেউ কখনো বন্ধ হবে? সমুদ্রের জল শুকিয়ে গেলে আমি পার হব এ কথা যদি কেউ বলেন, তার মতো বোকা আহাম্মক আর দুনিয়ায় নাই। সংসার সাগর, সংসার সমুদ্র, একে পাড়ি দিতে গেলে যে অবস্থায় আছি আমরা সেই অবস্থাতেই পাড়ি দিতে হবে। তাই তো ভগবান গীতায় উপদেশ করছেন অর্জুনকে, অর্জুনের কলাপ হয়ে গেছে, অর্জুন সব জেনে শুনে বুঝে বসে আছে, তাকে লক্ষ্য করে দুনিয়া শতভাগা বোকা লোকগুলো আমরা আমাদের উপদেশ দিচ্ছেন, কেন সময় নষ্ট করছ, যেসব বিপদ আপদ আছে তোমাদের অসুবিধা আছে তা আমি বুঝছি, কিন্তু তোমরা আমার দিকে একটু ফিরে তাকাও। এভরি পসিবল হেল্প টু বি রেন্ডার্ড বাই মি, বলছেন কৃষ্ণ, যে কোনো রকম ধরনের সাহায্য সহযোগিতা সহানুভূতি দরকার তোমাদের আমি দেবো, আমার দিকে ফিরে তাকাও। দেবীগুণময়ী মম মায়া দুরত্বয়া মম এব যে প্রপদন্তে মায়ামে তরন্তিতে, ভগবানের উদাত্ত আহ্বান, তার প্রক্রামিয়েছেন। মানসিকতায় বুঝছি তো ভিতরে ভিতরে, কিরকম করে ভিতরে ভিতরে বুঝি, যখনই বিপদ আপদ হয় তখন তো আমার কাছে কেউ নাই আমার পাশে, তখন হে ভগবান রক্ষা করো বাঁচাও, হে নারায়ণ রক্ষা করো বাঁচাও, যিনি যে ধর্মে দীক্ষিত কেউ বলছেন ও গড ও গড বলছেন, কেউ আল্লাহ আল্লাহ করছেন, যিনি যে ধর্ম নিয়ে বসে আছেন, এ আল্লাহ ছাড়া তো গতি নাই। আল্লাহ শব্দটা একটা বিশেষণ, আল্লাহ মানে সর্বশক্তিমান, বাংলার একটা গুণ, গড মানে ওই রকম ওর থেকে একটু কিছু বেশি বোঝেন, তার নাম গড। যুগে যুগে এসব মতবাদ পাল্টে যাচ্ছে, শাস্ত্রের কথা কেউই শুনি না, আমরা মানি না, শেষকালে কোন জায়গায় ট্রিনিটির কথা এসেছে, ট্রিনিটি মানে কি, ঈশ্বর শয়তান আর জেসাস ক্রাইস্ট, এই তিনকে নিয়ে ট্রিনিটির বিচার এসেছে খ্রিস্টানিটির মধ্যে, মুসলমান ধর্মের মধ্যেও এসেছে, ওই একই রকমেরই শয়তান। আমরা যাকে মায়া বলছি খ্রিস্টানিটির মধ্যে, ওখানেও আছে শয়তান, যাকে মায়া বলি মুসলিম ধর্মের ভিতরেও আছে, কি বলা হবে, ওই শয়তানের কথা আছে সেখানেও, যাকে আমরা বলছি মায়া। আমাদের শাস্ত্রে বেদে বেদান্তে উপনিষদে যাকে মায়া শব্দে ব্যাখ্যা করা হয়েছে, ডিলিউডিং এনার্জি, ডিলিউডিং এনার্জি তাকে বলা হতো। তত্ত্ব দর্শনে তো কিছু মিল আছে, কিন্তু মাথায় তো কিছু ঢোকে না, খুব সস্তার বাজার। ভগবানকে ভগবান নিরাকার, বাহ বলতে কত সুবিধা, ভগবান নির্গুণ, ভগবান নির্বিশেষ, ভগবান নিঃশক্তিক, কথাগুলো বলতে তো খুব ভালো লাগে, কিন্তু যখন আমাকে বলে তখন গায়ে লাগে কেন, তখন আমার গায়ে লাগে কেন, একটা ছেলে সেই মা বাবাকে বলছে দেখো তোমরা আমার মা বাপ নয়, দোকান রে এটা বলছিস কেন, আমার মনে হয় তোমরা আমার মা বাপের আয়াস স্বরূপ, একথা বললে মা বাপ খুশি হন তো, হবেন তো, মা বাপ খুশি হবেন না, আরে আমরা সামনে রয়েছি, আমাদের বলছিস তোমাদের প্রেসারটাকে দেখছেন, ঠিক এইরকম ভাবে ভগবানকে যদি আমরা বলি নিরাকার নির্গুণ নির্বিশেষ নিঃশক্তিক, এসব কথা বললে ভগবানকে গালাগালি দেওয়া হয়, ভগবানের অবমাননা করা হয়, অত ছাড়া আমরা বুঝি না তো কাকে কিরকম ধরনের গালাগালি দেওয়া হয়। একটা মানুষকে যদি বলা যায় তুমি ক্লিব ব্রহ্ম, ভীষণ গালাগালি, শাস্ত্রীয় গালাগালি, ভীষণ গালাগালি। আমাদের এরকম কথা বললে আমরা খেপে যাই, রেগে যাই, অনায়াসে অবলীলাক্ষমে বলে দিচ্ছি ভগবান নিরাকার নির্বিশেষ নির্গুণ নিঃশক্তিক। আমাদের মতো হতভাগা আর দুনিয়ায় আছে কেউ, এই হতভাগা দুনিয়ায় আমরা বাস করি, হতভাগ্য আমরা, দুর্ভাগা আমরা, হেমর দুর্ভাগা দেশ। আমার এই দেশেরই কোন কবি তিনি বলছেন, কি বলছেন, আমরা বাঙালি বাস করি এই তীর্থ বরদ বঙ্গে, বাহ কথাটা তো খুব সুন্দর, কথাটা সুন্দর হলে কি হবে, আমরা তো সৌন্দর্য রক্ষা করতে পারছি না। এখন দেখুন সমাজের অবস্থা, সমাজের অবক্ষয় লক্ষ্য করুন। এখন আর এই কথা চলবে না বাজারে, কি চলবে, আমরা বাঙালি বাস করি এই কৃষ্টি মুখর অঙ্গে, এরকম অনেক লাইন আছে, এগুলো বলা চলবে, তীর্থভরত অঙ্গে আর বলার ক্ষেত্র নেই। এই তো দুনিয়ার অবস্থা, কি করব আমরা বলুন না।
হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ, এই মুখর বঙ্গেই আমরা থেকে যাবো, তুমি তো হরে কৃষ্ণ বলে দিলে, কিন্তু আমরা তো এখানে খ্রিস্টি মুখর বঙ্গে থাকবো না, এখানে থাকতে চাই না। আমাদের এই ভারতভূমির কত প্রশংসা ভগবানের নিজের, বলে ভগবানের বলে, হ্যাঁ এই ভারতবর্ষের একটা নাম হলো বৈকুণ্ঠের দ্বার, মেন গেট, এন্ট্রান্স এই ভারতভূমি, এই ঋষি অধ্যুষিত ভূমি, এটা ভুলে যাই কেন আমরা? এগুলো তো আমাদের শিখতে হবে, জানতে হবে। ভগবানই এই বিশেষণ দিয়েছেন হরিদ্বার, এখন হরিদ্বার নেই, কি আছে, হরদ্বার, হরদ্বার। কতগুলো লোক ওইরকম উচ্চারণ করে, সেই জন্য হরিদ্বার হরদ্বার হয়ে গেল, তারা করে দিল না। না আপনারা এখনো দেখবেন স্টেশনের গায়ে হরিদ্বার লেখা আছে, এখনো দেখবেন বিভিন্ন দোকানের এতে ঠিকানা হরিদ্বারই লেখা আছে, নট হরদ্বার। উচ্চারণটা করলেই হয়ে গেল হরিহর হয়ে গেলেন, তা নয়। যদ্যপি হরিহর আত্মা কথা আছে, তার তো ব্যাখ্যাও আছে, হর শিব ঠাকুর হরির এত প্রিয়, সেই জন্যে সেই মূর্তি তিনি ধারণ করেছেন, হরিহর আত্মা, হরিহর মূর্তি। কিন্তু ডিমার্কেটিং লাইন আছে সেখানে, হরির অংশ কৃষ্ণবর্ণ আর হরের অংশ শ্বেত বর্ণ, মিলিয়ে যায়নি দুটো, অস্তিত্ব সংরক্ষণ করছেন তারা। এইসব কথাগুলো তো আছে, এই বিচারগুলো নেবেন, সেখানে হরি হর হয়ে গেলেন আর হর হরি হয়ে গেলেন তা নয়, বলে তাহলে কি বিচার করে দেখানো হচ্ছে? শিব ঠাকুর অত্যন্ত প্রিয়জন ভগবানের, শ্রেষ্ঠ সেবক ভগবানের, সেই জিনিসটাই ওখানে বোঝানো হচ্ছে, তৎপ্রিয়ত্বেন এব, এই কথাই তো বিচারের কথা। এগুলো সব রয়েছে তো শাস্ত্রে, আমরা যদি শাস্ত্র গ্রন্থ না পড়ি, তত্ত্ব সিদ্ধান্ত যদি আলোচনা না করি, গুরু বৈষ্ণবের মুখে যদি ব্যাখ্যা না শুনি, তাহলে কি হবে? গুরু বৈষ্ণব এই জগতে আছেন, তা না হলে জগৎ চক্র চলে না। নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মা এই জগতে আছেন, তা না হলে জগৎ চক্র চলবে না। ভগবানের আইনে আছে, ভগবান নিজেই বলছেন, তাহলে কি করব আমরা? সময় মতোই আমরা ঠিক ঠিক ভাবে চলতে শুরু করব, সময় আর নষ্ট করা উচিত না। উঠরে উঠরে ভাই, আর তো সময় নেই, সত্যিই তো সময় নেই আমাদের। অনন্ত পারং কিল শব্দ শাস্ত্রম, শব্দ শাস্ত্র অনন্ত। আমি কতটুকু আলোচনা করে তার থেকে সার সংকলন করব, সমস্ত নিখিল শাস্ত্র সমুদ্র মন্থন করে আমাদের উপরওয়ালারা গুরুবর্গ গুরু গোস্বামী তারা সব চুনাও করে, শাস্ত্র সমুদ্র মন্থন করে তার থেকে সার সংকলন করে রেখেছেন আমাদের সামনে, তো সেগুলো পড়ে আছে। আমরা কি বেদ আলোচনা করবার অবসর পাচ্ছি? চার বেদ আমাদের, এই বেদ ছাপলোকে লজ্জার কথা। ভারতবাসী আমরা, কোন হিন্দু সেই বেদ ছাপেননি, আজিজ ব্রাদার সেই বই ছাপছেন, লজ্জা কেন্দ্র কথা না? তারা তো ওই বইও ছাপছেন, খ্রিস্টানদের নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টও ছাপছেন তারা, আবার তারা এই বেদ উপনিষদও ছাপছেন, লজ্জার কথা না? আমাদের কোন হিন্দু কমিউনিটি তারা ছাপতে পারেনি, আজিজ ব্রাদার্সকে ছাপতে হচ্ছে কেন? হরপ প্রকাশনীকে কেন ছাপতে হচ্ছে? এটা আর কেউ নাই মানুষ দুনিয়ায় যারা বেদ বেদান্ত উপনিষদ গীতা ভাগবত রামায়ণ মহাভারত ছাপতে পারেন? আমরা আছি কোথায়? খুব দুঃখের কথা এসব, এসব কথা আলোচনা করা। কোথায় পড়ে আছি আমরা? কি করছি আমরা? কি করার দরকার ছিল? আমরা কি করছি? কি সবটাই আলোচনার বিষয়, আলোচনা করলে দেখা যাবে আমরা কিচ্ছুই করছি না, শুধু সংসারে ফাঁকি মারছি। সাধুরা ফাঁকি মারছেন না, তারা কখনো ফাঁকি দেন না, তারা নিজেদের কর্তব্য কর্মে ওয়াকি বহাল আছেন, সাধন ভজন বিষয়ে ওয়াকি বহাল আছেন। নবদ্বীপে মঠ তখন হয়েছে, সালটা তখন হবে ধরুন 50-51, প্রেসের অফিস ঘরে টাইপ করছি আমি, রাত তখন বাজে দুটো, পাশে দোকানগুলো আছে সব, ওর ভিতরে এক ভদ্র লোক, তিনি আমার জানালার ধারে দাঁড়িয়ে আছেন। কে দাঁড়িয়ে আছে কে দেখছি? আমি তো আমার টাইপ করেই যাচ্ছি, যখন টাইপটা একটু বিরতি হয়েছে তখন বললেন, ঘুমাবেন না আপনি? জানা শুনো গলা। আমি, হ্যাঁ ঘুমাবো এই কাজটা ছেড়ে, আর কখন সারবেন? দুটো তো বাজলো, একটু পরেই তো ঘন্টা পড়বে, দু ঘন্টা পরেই তো ঘন্টা পড়বে আর কি। তাহলে দেখি আধ ঘন্টার মধ্যে শেষ করে ঘন্টা ধরে শোব। এই নাকি সাধুরা বলে যে তারা বসে বসে খায়? তখন গুরুদেবের শিক্ষানুসারে আমি বলে ফেললাম, হ্যাঁ সাধুরা তো বসে বসেই খাবেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা খায় তারা সেগুলো মানুষ না, সেগুলো জন্তু জানোয়ার, জন্তু জানোয়ার গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, গরুগুলো ঘোড়াগুলো তারা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, আর মানুষ যারা তারা জায়গা পরিষ্কার করে আসন পেতে থালাতে সাজিয়ে দিয়ে গ্লাসে জল দেবে, আগে ছত ছড়াং তারপরে পাত পড়াং তারপরে অন্ন দেয়াং ভাজাভুজি দেয়াং তারপরে গব্য গড়াং তারপরে ভাজাভাজি চচ্চড়ি, হ্যাঁ তারপরে হ্যাঁ দম টম কত কি খিচুড়ি এ ও কত কি একটু চাটনি, তারপরে একটু পরমান্ন একটু খেচুরান্ন একটু পুষ্পান্ন। বাবা একটা কথা বললাম আর আপনি এত কথা বলে ফেললেন, কি করবো মুখ পড়লো, আমরা বলতেই হয় কোনো উপায় নেই। শুয়ে পড়ুন, হ্যাঁ আধ ঘন্টার মধ্যে আমার কাজ হয়ে গেছে, তখনও টাইপের কাজ চলছে রাত দুটো, তাহলে সাধুরা বসে বসে খায় কিরকম গো? রাত দুটোর সময় একজন সাধু যদি শুধু খাটা 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 টাইপ করে যাচ্ছে, তাহলে সাধুরা বসে খায় কি করে? যারা বলে তাদের এনে দেখাতে হয়, সাধুরা বসে খায় না, প্রত্যেকেই প্রত্যেকের কাজ করেন, কেউ কর্ম করেন, কেউ জ্ঞান অনুশীলন করেন, কেউ যোগ অনুশীলন করেন, কেউ ভক্তি অনুশীলন করেন, যার যে কাজ আছে এই কাজ নিয়েই তারা আছেন। বসে বসে কেউ খেতে পায় সংসারে এমন কোন আইন নেই ভগবানের রাজত্ব। ওই কথা বললাম ওই ভদ্রলোককে। এই বলেন আমি এইসব কথাগুলো সকলের সঙ্গে আলোচনা করব কালকে। ওই বলে উনিও শুতে গেলেন। এত রাত্রে আপনি এখন এসব করছেন, কাল সকালবেলায় দিতে হবে এগুলো। এই যে টাইপ করছি এগুলো সব দিতে হবে কাল সকালবেলায়। আমাকে কোথায় দেবেন? কোর্টে দেব, বিভিন্ন সরকারের বিভিন্ন সংস্থায় দেব, সেই জন্য টাইপ করে যাচ্ছি। তাহলে সাধুরা বসে বসে খায়, এ কথা এটি জাস্টিফাই? এই তো দুনিয়া, এই দুনিয়ায় বাস করি আমরা, বোঝে না মানুষ। অবুজ বলছেন নবদ্বীপে দিওবাস, মায়াপুরে দিওবাস, একজনে কীর্তন ধরেছে এখানে, বলছে বৃন্দাবনে দিওবাস। হ্যাঁ বললাম, এখানে বলেছো বলেছো কিন্তু আর ফের বলো না, আমার গুরুদেব থাকলে তাহলে ডেকে তোমাকে মারতেন, এইরকম নাকি? হ্যাঁ তো তুমি এখন মারতে যাচ্ছ কেন? যা ওখানে দেওয়া আছে তাই বলো। ওইখানে একদিন কে বলেছে নবদ্বীপে গোবিন্দে মহারানী, সেই নবদ্বীপে দিওবাস, মায়াপুরে দিওবাস, শোক দিয়ে লেখা আছে। সে বলেছে বৃন্দাবনে দিওবাস। হ্যাঁ শোকে ডাকো তো, বৃন্দাবনে দিওবাস কে লেখা আছে? কোথায় লেখা আছে? আর সেখানে লেখা না, মানে তাহলে সেখানে সেখানে ওটা লাগিয়ে দিলেই হলো। যেখানে বৃন্দাবনে দিওবাস সেটা আলাদা এতে আছে। তাহলে কি ব্যাখ্যা হবে? তাহলে ব্যাখ্যাটা কি হয়? এই বলছে নবদ্বীপে দিওবাস, মায়াপুরে দিওবাস, ওইটা চাচ্ছেন। আর বৃন্দাবনে দিওবাস সে তো রয়েছে, সে ভক্তিনাথ ঠাকুরের অনেক কথা বলি আছে, নরসিংহ ঠাকুরের অনেক কথা বলি আছে, সবগুলো আছে তার ভিতরে, এরকম আছে। সব জায়গায় সবটা চলবে না, তত্ত্ববস্তু তো একই। গৌর কৃষ্ণ, যিনি গৌর তিনি স্বয়ংরূপ কৃষ্ণ, শুধু লীলাগত ভেদ বৈশিষ্ট্য, এই কথা বলা আছে। ঔদার্য লীলা গৌরের, কৃষ্ণের মাধুর্য লীলা, এইটুকু নিয়ে আলোচনা আছে। ঔদার্য পূর্ণ মাধুর্য আর মাধুর্য পূর্ণ ঔদার্য, এই দুটো কথা বলা আছে। এবং এই ভাব নিয়ে যারা সেবা করেন তাদের দুই স্থানেই তাদের সেবা। আর যারা শুধু গৌর গৌর করছেন তারপরে জোর দেওয়া আছে, তাদের গৌর সেবার অধিকার। শুধু গৌর নয়, সেখানে গৌর গলা ধরার সেবা, অর্চন মার্গে গৌর বিষ্ণুপ্রিয়ার সেবা, আর ভজন রাজ্যে গৌর গলা ধরার সেবা। যারা মাধুর্য বিক্রয়ের সেবা করছেন তারা রাধা গোবিন্দেরই সেবা করছেন, সেই প্রকোষ্ঠ। আর যারা ঔদার্য মাধুর্য মিক্সড আছে, কি মাধুর্য পূর্ণ ঔদার্য, তারা উভয় প্রকোষ্ঠেই দলের সেবা আছে। এইসব কথাগুলো আছে তো। গোলকে গোকুল দর্শন, গোকুলে গোলক দর্শন, দুটো কথা আছে। সেখানেও বিচারের কথা রয়েছে। গোলকে গোকুল দর্শন একরকমের কথা, আর গোকুলে গোলক দর্শন সবাই সবটা বোঝেন আছে। ভৌম ব্রজ, অপ্রাকৃত ব্রজ দুটো জিনিস সবার মাথায় ঢোকে না। সবটা কথাগুলো হয়তো শোনা আছে, কিন্তু তত্ত্ব দর্শনটা জানা নেই। ভগবানের চিন্ময় লীলা কখন কিভাবে কোন জায়গায় কিরকম হচ্ছে সে সম্বন্ধে বাস্তব ধারণা থাকাচ্ছে। বাস্তবতা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত সব ঠিক হচ্ছে না, প্রপারলি অ্যাডজাস্টেড হচ্ছে না। এই হলো কথাটা। কিছুক্ষণ আগে দেখছিলাম ওই চার যুগের তারব্রহ্ম নাম, ওইটা নিয়ে ব্যাখ্যা দিচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর। সত্য যুগের বললেন যে এখানে সব সত্য যুগের যায় নারায়ণের, এখানে শান্তরসি আছে, সামান্য কথঞ্চিত ব্যস্তবাদ। ত্রেতা যুগের সর্বব্রহ্ম নামের ভিতরে ব্যস্তভাব আছে। দ্বাপর যুগের সর্বব্রহ্ম নামের ভিতরে চারটি আছে। মধুর যুগের যে এটা আছে সেটা ঠিক ব্যাখ্যা করছেন না, কলিতেই দিচ্ছেন, ওরা জোর দিচ্ছেন, ওইরকম ভাবেই ব্যাখ্যা গুলো দিয়ে যাচ্ছেন। চার যুগে তারা ব্রহ্ম নামে ব্যাখ্যা দিয়েছেন ভক্তি বিনোদ, এবং সেখানে বলছেন মধুর রসের সেবা, মধুর রতির সেবা, এটা প্রাকৃত জড়িয় কোনো ব্যাপার না, প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপার নয়, প্রাকৃত অবস্থাই নয়, এটা অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ বজায়। অপ্রাকৃত দেহ, অপ্রাকৃত ইন্দ্রিয় সব কিছু না হয় মধুর দিতে কোনো হয় না, প্রাকৃত অবস্থায় কোনোটাই হয় না। আপনি বলছেন নামাদি নবাবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য নয় শ্রীকৃষ্ণ নাম। সেবন মুখে হি জিহ্বাদ স্বয়ং এব স্ফুরত্তদ, সেবন মুখ জিহ্বায় উদিত, সেবন মুখ জিহ্বা যখন হয়ে গেল তখন প্রাকৃত নাই, তখন অপ্রাকৃত ভাবনাটা বাস্তব ভাবনা, তখনই শুদ্ধ নাম উচ্চারিত হয়। আর প্রাকৃত অবস্থায় যতদিন আমরা আছি জড়াবস্থায় বদ্ধাবস্থায় ততক্ষণ পর্যন্ত নাম অক্ষর বাহির আয় বটে, নাম কবু নয়, এই বলে বলছেন। প্রাকৃত অবস্থায় যতদিন পর্যন্ত আছে, যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত শুদ্ধ নাম উচ্চারিত হতে পারে না। এসব কথাগুলো বুঝানো আজ আশা আকাঙ্ক্ষা হয়তো থাকবে, কেন থাকবে না, মহাপ্রভুর কথার মধ্যেই তো আছে। রম্যা কাশী উপাসনা ব্রজবধু বর্গে না যা কল্পিত, আইনের কথা এটা, চৈতন্য মহাপ্রভু সেই জিনিসটাই বলতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন। ওটা মাথায় ঢোকে না, যতদিন মনটা জড়িয়ে চিন্তা করছে, বুদ্ধি অহংকার সব জড়িয়ে ভাব নিয়ে চলছে, ততক্ষণ পর্যন্ত এগুলো হবে না। যখন সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেছে, সব ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে, তখন এটা বুঝবার বিষয়। আর পূর্ব পর্যন্ত বুঝবে না, চিত্ত যতদিন জড়ভাবে রয়েছে ততদিন পর্যন্ত বুঝবার বিষয় নয়। অপ্রাকৃত ভাব বিভাবিত অবস্থাটাই এই অবস্থা স্বীকৃতি দিচ্ছে। মুখে বলা যাবে বটে, কিন্তু সেভাব আসবে না বাস্তব রূপে। সেই কথাই তো বুঝানো আছে, বুঝতে ভুল হয়। জিনিস হয়তো ঠিক আছে, বুঝতে ভুল হয়ে যায়। ভুল হবে কেন? জড়িয় ভাব প্রাকৃত ভাব যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বুঝতে নিশ্চয়ই ভুল হবে, ভুল থাকবেই, হতেই পারে। কিন্তু যখন জড়িয় চিন্তা থেকে অতীত অবস্থায় পৌঁছেছে মন, তখন তো সে আর ভুল করবে না, ভুল বলবে না, ভুল দেখবে না, ভুল শুনবে না, এমনই ব্যাপার। ব্যতীত ভাবনা বর্তন যশ চমৎকার ভারভু হৃদি সত্যজ্জলে বাড়ম সদতি সরসু মত। তাকে বলা হল রস, এ কি খেজুরের রস না আখের রস? তার পূর্ব পর্যন্ত তার বোধ নাই, কোন মন কোন চিত্ত সেই রস আস্বাদন করবে, সেটা নিয়েই তো আলোচনা। হৃদয় মন জড় মন, মোর মন বৃন্দাবন। মহাপ্রভু বলছেন আমার মনটা বৃন্দাবন। এখানে তিনি কি অহংকার প্রকাশ করলেন? তা তো নয়, তিনি ঠিকই বলেছেন। আমি ওই অবস্থাটা না পেয়ে যদি আমি বলি তাহলে আমি মিথ্যাবাদী, অসম্যকদর্শী, উল্টো পাল্টা বুঝে বসে আছি। এই তো কথাটা, সব জিনিসটাই নির্ভর করছে নিজের পরে। নিজের পরে মানে চিত্তের অবস্থার পরে সবটা নির্ভর করছে। যেখানে শব্দ ব্যবহার হয়েছে, ভগবানের নির্দেশে যিনি চলেন, ভগবত আজ্ঞায় যিনি চলেন, ভগবানের প্রেরণায় যিনি চলেন, সেই অবস্থাটা, সেই অবস্থাটা তো সাধারণ অবস্থা নয়, সেটা তো প্রাকৃতিক জড় অবস্থা নয়। যিনি ভগবানের সাক্ষাৎ নির্দেশ নিয়ে চলছেন, তিনি তো ভুল চলছেন না, তিনি তো ঠিক পথে চলছেন, ঠিকভাবে চলছেন। যা দর্শন করছেন ঠিক দর্শন করছেন, যা বলছেন তত্ত্ব দর্শন বলছেন। এখন মূর্খ হতভাগা আমি, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না, তো আমি তো ভুল দেখবো, ভুল বলবো, ভুল করবো সবটাই। এই তো কথা, বর্ণনা আছে। এখন বর্ণিত বিষয় যিনি শ্রবণ করবেন তার আধারটার পরে নির্ভর করছে, সেই আধার অনুসারে সবটা হচ্ছে। আধারটা যদি না থাকে ঠিক, তাহলে সেটা উল্টো পাল্টা করবে, উল্টো পাল্টা বলবে, উল্টো পাল্টা দেখবে। এই তো, আর যখন তত্ত্বে প্রতিষ্ঠিত তখন তিনি ঠিকই দেখছেন। তখন তিনি ঠাকুরকে ঠাকুর বলেই দেখছেন, দর্শন করছেন। তখন তার ইটকাট পাথর দর্শন নাই। তখন তিনি স্বয়ংরূপ তত্ত্ব। সাক্ষাৎ চিন্ময় বিগ্রহ বলা আছে এক জায়গায়, ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিত আনন্দময় বস্তু লেখা আছে, কিন্তু এর ভিতরে সৎ আর ঠিক এই দুটো গুণ ভগবানের, আর আনন্দময় হচ্ছেন রাধা ঠাকুরানী, এই নিয়ে পূর্ণ হচ্ছে। তত্ত্ব বস্তু ব্যাখ্যা করতে গেলে তিনি সচ্চিত আনন্দময় তত্ত্ব। যখন ভাগ করে যখন ব্যাখ্যা করতে হবে, তখন সচ্চিত এটা কৃষ্ণের ভাগ, আর রাধা ঠাকুরানীর ভাগ হলো আনন্দ, আনন্দময় আনন্দং ব্রহ্ম। এই আনন্দং ব্রহ্ম বলতে গিয়ে ওই আনন্দময় অভ্যাসাত বলতে হয়েছে, শুধু আনন্দ নন তিনি, আনন্দময়। এখানে ময় মানে প্রাচুর যাচ্ছে, প্রচুর আনন্দের যিনি খনি রাধা ঠাকুরানী, আনন্দাংশে লাদিনী, এ লাদিনী শক্তি বলা হয়েছে। আর সবটা নিয়ে তিনি কৃষ্ণ যখন সর্বেশ্বরেশ্বর, পরাত্পর তত্ত্ব, পুরুষোত্তম তত্ত্ব, তখন তার মধ্যে সবটাই আছে, সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। কিন্তু সেই সচ্চিদানন্দ বিগ্রহের মধ্যে কি লাদিনী শক্তি নাই? সেই সচ্চিদানন্দ বিগ্রহের মধ্যে কি আনন্দ শক্তি নাই? ওর ব্যাখ্যা দেওয়া আছে বেদে উপনিষদে। আনন্দময় অভ্যাসার যেমন, তেমনি ভগবানও আনন্দময়। এই জগতে আমরা কেউ মরতে চাই না, আমরা কেউ মরতে চাই না, সবাই বাঁচতে চাই, মানে আমাদের অস্তিত্ব সংরক্ষণ করতে চাই। কেন জীবাত্মার এই প্রয়াস, কেন এই প্রচেষ্টা? কেন শাস্ত্র বলছেন জীবাত্মা তজ্জাতীয় বস্তু, তো সেই জন্য তার আশা আকাঙ্ক্ষা, আরে আমার তো মৃত্যু নাই, সুতরাং আমি মরতে চাইবো কেন, আমি মরবো কেন? আমি যে শুধু ভগবানের অংশ, ডাইরেক্ট অংশ, আমার তো মৃত্যু নেই, জীবাত্মার তো মৃত্যু নেই, এই জন্যই কোনো মানুষ মরতে চায় না, আমাদের মরবার ইচ্ছা নেই। ব্যাখ্যা আছে, ভগবান যদি প্রেময় না হতেন, ভগবান যদি স্নেহময় না হতেন, কোথেবান্যাত্যাত্দেশ আকাশ আনন্দ নশ্যাত, বেদের মধ্যে এসব কথাগুলো বলা আছে। ভগবান আনন্দময় বস্তু, আমরা তারই অনু অংশ, তো আমাদের ভিতরে সেই ভাবটা তো আছে, সুতরাং আমাদের মৃত্যু নাই, আমরা মরতে চাই না, ওই জন্যই মরতে চাই না আমরা। কেন? আপনার মৃত্যু নাই তো, ওই জন্যই কোনো মানুষের মরবার ইচ্ছা হয় না। এই ব্যাখ্যা দেওয়া আছে, আনন্দ সত্তা তার ভিতরে আছে, সে জানুক আর নাই জানুক, তার ভিতরের ভাবটা ওই, সেই অনুসারে সে মরতে চায় না, মৃত্যু তার মরবার ইচ্ছা নেই। যদি জানে, জেনে ফেলে যে হ্যাঁ আমার আনন্দময় সত্তা, ভালো কথা। আর যদি নাও জানে, তাহলেও সে মরতে চায় না। কেন মরতে চায় না? যেহেতু সে আনন্দময়েরই চিৎকন, তার মৃত্যুর ইচ্ছা নেই, মরবার ইচ্ছা নেই, এবার শরীরে তার মৃত্যু নাই। জীবাত্মা এক শরীরে যখন প্রবেশ করছে, তখন তাকে জন্ম বলা হয়। জীবাত্মা যখন দেহাধার থেকে দেহান্তরিত হচ্ছে, তখন তাকে বলা হয় মৃত্যু। বাস্তবিক পক্ষে জীবাত্মার জন্ম মৃত্যু নাই, প্রাকৃতিক জন্ম মৃত্যু নাই, সেই কথাই তো বুঝানো হচ্ছে। সম্বন্ধ জ্ঞানের বিষয়ে বলছেন, সম্বন্ধ জ্ঞানটা সেইটা ভগবান আমার কি, ভগবান যদি আমার কেউ, সে বিষয়ে আমার জেনে নেওয়া বুঝে নেওয়া উপলব্ধি, আমি ভগবানের অনুচৈতন্য অংশ, আমি তাকে বাদ দিয়ে নই, তার সেবা করাই আমার একমাত্র ধর্ম। সকলের উপরে শুধু কৃষ্ণ কৃষ্ণ আপনারা করেন কেন কথা বলা আছে, এই কৃষ্ণ তত্ত্বই হচ্ছেন সমস্ত নিখিল সদ্গুণের আধার, সেই জন্যে কৃষ্ণের উপরেই গিয়ে চলে যায় কথাটা। যত তত্ত্ব আছে ভগবানের, গৌণ নাম আর মুখ্য নাম দুরকম আছে। গৌণ নাম কিরকম, জগৎ পিতা, জগৎ পাতা, জগৎ ঈশ্বর, এইসব শব্দগুলো হল গৌণ নাম। আর মুখ্য নাম হচ্ছে, প্রথমেই বললেন নারায়ণ, তারপরে বলছেন জগন্নাথ, তারপরে ওদিকে বলছেন জনার্দন, এইসব শব্দগুলো ব্যবহার করছেন ক্রমশ ক্রমশ। কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, এইসব শব্দ ব্যবহার করছেন পরপর, বিশেষ বিশেষ অর্থবাচক শব্দগুলো। তো কৃষ্ণ নামেতেই সমস্ত তত্ত্বের পূর্ণ প্রকাশ, ফুল ম্যানিফেস্টেশন। এই কথাটা শাস্ত্রের বক্তব্য, এই জন্য সবসময় কৃষ্ণ ভজন, কৃষ্ণ সেবা, কৃষ্ণের আরাধনা, এইসব কথাগুলো এসেছে। সুপ্রিম অথরিটি, বিশেষত যারা সিংহার রসের আকৃষ্ট তাদের বেলায় কৃষ্ণ ছাড়া কোনো কথাই নেই, কৃষ্ণই হচ্ছেন তার বিষয়বস্তু। ওই ভাবের বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণ, অন্য কেউ নন। খুব পরিষ্কার বোঝা যাচ্ছে রামচন্দ্র একপত্নী ব্রতধর ছিলেন, যখন সুর্পনখা এসে লক্ষণকে করছিল, তখন লক্ষণ দেখিয়ে দিলেন শ্রীরামচন্দ্রকে। শ্রীরামচন্দ্র তখন তত্ত্ব দর্শনটা বলে ফেললেন, আমি তো একপত্নী ব্রতধর, বহু বল্লভত্ব আমাতে সম্ভব নয়, আমি জগতে নীতি আদর্শ প্রচার করতে এসেছি, এটা বুঝিয়ে দিলেন তাকে। দণ্ডকারণ্য ঋষিগণ আরো অন্যান্য অনেক জায়গার অনেক রকম সব এ আছেন, তাদের সবই তো ব্রজতে যাওয়ার অধিকার দিলেন, সব কিছু করলেন, কিন্তু সব গোপীর তো স্ট্যাটাস স্ট্যান্ডার্ড এক নয়, বিভিন্ন ধরনের অধিকার তাদের মধ্যে আছে। শ্রীমদ ভাগবতে একাদশ স্কন্ধে দ্বাদশ অধ্যায়, বারো অধ্যায়, তার ভিতরে এই ব্রজ ভাবের কথাগুলো বলা আছে। আমরা শ্রীমদ ভগবত গীতা পড়ি যখন, তার মধ্যে সব রকম ধরনের আলাপ আলোচনা হচ্ছে কৃষ্ণের এবং অর্জুনের, শেষের দিকে বললেন সর্বধর্মান পরিত্যজ্যমামি একং শরণং ব্রজ। এই কথাটা বলতে বাধ্য হচ্ছেন কৃষ্ণ, আগে বহু তত্ত্ব তাকে বুঝিয়ে এসছেন, অর্জুনকে, অর্জুনের ভুল বোঝাবুঝির ব্যাপার নাই, তিনি তত্ত্ব দর্শন সবটাই জানেন, কিন্তু ভুল বোঝাবুঝির ব্যাপার আছে। জগতের মূর্খ আর বাচিন আহাম্মক আমরা, আমাদের সবসময় ভুল বোঝাবুঝি আছে। ওই জন্য স্বয়ং ভগবানকে বলতে হচ্ছে তার তত্ত্ব, নিজের কথা নিজে, নিজের কথা নিজে কেউ বলে না, কিন্তু ভগবানের বিশেষ দায় পড়ে গেছে, সেই জন্যে তিনি বলতে বাধ্য হচ্ছেন। সর্বধর্মান পরিত্যজ্যমান একং শরণং ব্রজ, সর্বধর্ম সবই ছেড়ে দিতে হবে, এবার কি কথা? এদিকে বলছেন ধর্ম, আবার এদিকে বলছেন সব ছেড়ে দিতে হবে। তোমার মাথায় কিছু ঢুকছে না এই জন্যে বলছি, শেষ কথাটা শোনো, মান একং শরণং ব্রজ।